ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
গুম হওয়া মানুষদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবির মধ্য দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার মানুষদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস রোববার পালিত হয়েছে। বাংলাদেশে যে সকল মানুষ গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের ফিরিয়ে দেয়া কিংবা খুঁজে বের করার দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার সংগঠন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন ও অধিকার সহ 12টি আন্তর্জাতিক এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, 2009 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 31 জুলাই পর্যন্ত বাংলাদেশে অন্তত 572 জন বিভিন্ন পেশার মানুষ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুমের শিকার হয়েছেন। বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, এজন্য এ সকল বাহিনীকে কোনো জবাবদিহি করতে হয় না। আন্তর্জাতিক এবং স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো দেশটির গুমের ঘটনার বিষয়ে এ ধরনের অভিযোগ প্রয়াসই করে থাকে। সরকার অবশ্য গুমের বিষয়ে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতার কথা বরাবরই অস্বীকার করেছে। বিবৃতিতে রাষ্ট্রের হেফাজতে যে সকল গুম হওয়া ব্যক্তি আটক আছেন তাদের স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার এবং এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। গুম হওয়া মানুষদের ফিরিয়ে দেওয়ার দাবিতে তাদের পরিবারের সদস্যরা দিবসটির প্রাক্কালে শনিবার ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে মানববন্ধন করেছেন। গুমের ঘটনার বিষয়ে দেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে গুমের প্রত্যেকটি ঘটনার তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন,
আমাদের দেশে গত এক যুগ বা তার একটু বেশি সময় যদি আমরা বিবেচনায় নিই, তাহলে প্রায় 700 মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকে ফিরে এসেছেন দীর্ঘ সময় পরে, কারো কারো মৃতদেহ রাস্তায় বা খালে বিলে গুলিবিদ্ধ মৃতদেহ আমরা পেয়েছি, কেউ কেউ এখন পর্যন্ত ফিরে আসেননি। কিছু মানুষ তাদেরকে কিছু সময় পরে, কিছু দিন পরে বা কিছু মাস পরে তাদেরকে কোর্টে উপস্থাপন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা ফিরে এসছেন তারা এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে এসছেন যে তারা ফিরে এসে সাধারণত কোনো কথা বলতে চান না।
যে সকল ব্যক্তি গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে রাষ্ট্রের কাছে আপনার পরামর্শ কি?
এই মানুষগুলি সম্পর্কে আমরা মানবাধিকার সংগঠনগুলো সবসময় একটা দাবি তুলে এসছি, এই যে গুমের ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলোর অবসান হওয়া দরকার, কারণ এটি মানবতা বিরোধী অপরাধ এবং এটির অবসান হওয়া দরকার। কিন্তু রাষ্ট্রের তরফ থেকে দৃশ্যমান, রাষ্ট্র বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা নিতে দেখি না, বরং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাস্য রহস্য বা তাচ্ছিল্য করে এমন সমস্ত কথা বলেন যেটি আসলে এটিকে আবদাল, এই ঘটনাগুলোকে গুরুত্বহীন বা আবদাল করে দেওয়ার চেষ্টা। এবং রাষ্ট্রের কখনো কখনো মনে হয় যে রাষ্ট্রের ভিতরের কোন দুর্বলতা অথবা বাহিনীগুলির চেইন অফ কমান্ডের ত্রুটি বিচ্যুতির কারণে বা দুর্বলতার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিরা প্রায় এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন। এবং এখন পর্যন্ত মানবাধিকার সংগঠন এবং ব্যক্তিরা একটা দাবি তুলে এসছে, এই ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করা হোক এবং গুমের শিকার ব্যক্তিদের প্রত্যেকটা ঘটনা ধরে তদন্ত করে কারা এই ঘটনাগুলির সাথে যুক্ত ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা।
মানবাধিকার কর্মীদের মতে গুণের শিকার ব্যক্তিরা কে কোথায় কিভাবে আছেন তা খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্র যদি সে দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে এ সমস্যার সমাধান পাওয়া এবং একই সাথে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা কঠিন হবে না। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বলা হয়েছিল করোনা সংক্রমণ রুখতে এবছর আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হবে না। নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশে শিয়া মুসলিমদের প্রাণ কেন্দ্র হোসেনি দালান ইমামবাড়া ছিল শান্ত। স্বাস্থ্যবিধি মেনেই মিছিল হয়েছে ইমামবাড়া চত্বরে, কিন্তু অশান্ত হয়ে পড়েছিল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। এই ক্যাম্পে শতাধিক মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথে তাজিয়া মিছিল নিয়ে আসেন। এই জন্য পুলিশকে কয়েক দফা হস্তক্ষেপ করতে হয়। এক পর্যায়ে গজনবী রোডে তাজিয়া মিছিলের অনুমতি দেয় পুলিশ, পরে পরিস্থিতি শান্ত হয়। দুদিন আগেই ঢাকা মহানগর পুলিশের তরফে করোনার বিস্তৃতি রোধে রাজপথে তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়। আশুরা উপলক্ষে সরকারের ছুটি পালিত হয়েছে, দেশের সংবাদপত্রগুলো বন্ধ রয়েছে। বাংলাদেশে করোনা মুক্ত হয়েছেন 2,01,107 জন মানুষ। স্বাস্থ্য দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 42 জন, সংক্রমিত হয়েছেন 1,897 জন, এ সময় সুস্থ হয়েছেন 3,044 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, সবাইকে মাস্ক পরতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। মনে রাখবেন, আমরা এক দুর্যোগের মধ্যে আছি। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। এই সংকটময় অবস্থায় আমরা আশুরা পালন করছি, এ সময় সবাইকে সহনশীল ও সহানুভূতিশীল হতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় কারবালার মর্মান্তিক ঘটনার সঙ্গে 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অদ্ভুত মিল খুঁজে পান। ওদিকে করোনার কারণে নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে শিশু ও মৃত্যু হার বেড়ে গেছে, বাংলাদেশও এর বাইরে নয়। এক জরিপে দেখা গেছে পরিবার পরিকল্পনা সেবা 9.8% কমেছে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারও কমেছে, বেড়ে গেছে অনিরাপদ গর্ভপাত। মা শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক বলেছেন, করোনার কারণে অন্য দেশের মতো বাংলাদেশেও মাতৃসেবা বিঘ্নিত হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশে করোনায় মৃতের সংখ্যা 63,000 ছাড়ালো, আক্রান্ত 35,00,000 পার, ফের দৈনিক সংক্রমণের রেকর্ড, একদিনে আক্রান্ত 78,000-এরও বেশি। এই নিয়ে 24 দিন দৈনিক আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে টপকে ফের ভারতই এখন 1 নম্বরে। তবে দেশে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, বাড়ল দৈনিক সুস্থতা। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 63,498 জনের, একদিনে মৃত 948 জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 1,021। দেশে গত 24 ঘন্টায় সংক্রমিত 78,761 জন, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 76,472। দেশে মোট আক্রান্ত 35,42,734। একদিনে সুস্থ হয়েছেন 64,935 জন, গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 65,050। দেশে মোট সুস্থ 27,13,934 জন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকা বেতার তরঙ্গে স্কাইপের মাধ্যমে উপস্থিত রয়েছি আমি সরকার কবিরউদ্দিন। আজকের রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটুমাস থেকে পদ্মা গঙ্গার অধিবেশনে আমাদের আজকের অতিথি, আমাদের একসময়কার সহকর্মী এবং পরবর্তীকালে আমাদের বাংলা সার্ভিসের বিভাগীয় প্রধান ইকবাল বাহার চৌধুরী। ইকবাল বাহার চৌধুরী বিনোদন জনগণনন্দিত বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র, দীর্ঘদিন ধরে থেকেছেন, রয়েছেন এখনো। আমরা আজকে তার কাছ থেকে আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য জানতে চাইব, কেমন আছেন আপনি?
আমি ভালো আছি।
আজকাল কি করছেন?
দেখুন, আমি তো রিটায়ার করেছি বেশ অনেকদিন হলো। আমার মনে হয়
তো ঢেকির সঙ্গে গিয়েও তো ধান মানে
বিচ্ছিন্ন
হননি
একেবারে? আমি এই যেমন কিছু ডকুমেন্টারি ছবি করেছি, ডকুমেন্টারি ফিল্ম, প্রথমে যেটা ফিল্মটা করলাম সেটা হচ্ছে বেগম রোকেয়ার করে। বেগম রোকেয়ার বা উনার যে স্কুল সাকাত মেমোরিয়াল স্কুল কলকাতায় উনি করেছিলেন, সেটা শতবার্ষিকী উপলক্ষে আমাদের ওরা ইনভাইট করেছিল স্কুল কর্তৃপক্ষ। তো ওই স্কুলের সাথে আমাদের পারিবারিক একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমার মা ওই স্কুলের ছাত্রী ছিলেন, আমার মাকে আমার নানি ওই স্কুলে নিয়ে গিয়েছিলেন, আমার নানি এম ফাতেমা খান লেখিকা ছিলেন। তো বেগম রোকেয়ার সাথে ওনার যোগাযোগ ছিল, উনি পত্রপত্রিকায় লিখতেন, ম্যাগাজিনে লিখতেন। রোকেয়া ওনার খবর পেয়ে উনাকে বললেন যে আপনি আমাদের স্কুলে আসুন, আমাদের বাংলা পড়ানোর কোন লোক নেই, আপনি বাংলা পড়াবেন, উনাকে ইনভাইট করবে। তো উনি যাবো কি যাবো না এই চিন্তা করছিলেন, শেষ পর্যন্ত গেলেন কলকাতায় এবং সেখানে আমার মাকে নিয়ে গেলেন। মা তখন স্কুলে পড়ার বয়স, তো সেই স্কুলে মা পড়েছেন বোধ হয় আমি জানি না বোধ হয় 4-5 বছর পড়েছেন। তারপরে সেখান থেকে পাশ করে তারপরে ওখানে কলকাতায় অন্যান্য জায়গায় কলেজে লেখাপড়া করে বিএ পাশ করে পরে ওই স্কুলে উনি টিচার করেন এবং আলটিমেটলি উনি হেডমিস্ট্রেস হলেন সাখাওয়াত স্কুলের, আমার মা আনোয়ারা বাহার চৌধুরী। এবং শি ওয়াজ দ্য লাস্ট হেডমিস্ট্রেস অফ সাখাওয়াত স্কুল বিফোর পার্টিশন, মানে 47 পর্যন্ত উনি ছিলেন। উনার উপরে বেগম রোকেয়ার উপরে আমি প্রথমে একটা ডকুমেন্টারি করলাম, মায়ের উপরে একটা ডকুমেন্টারি করতে সেটা করলাম এবং দুটোতেই ওই স্কুলের অনেক কিছু আছে। আমার মা পরবর্তীকালে 47 পাকিস্তানে চলে আসলেন পার্টিশনের পরে, এবং উনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে হেডমিস্টার ছিলেন। তারপরে আরো 3 স্কুল বিদ্যামণি ময়মনসিং এ কামুননেসায় বাংলা রাজ্যের স্কুল, 4 স্কুলের হেডমিস্টার ছিলেন, সরকারি স্কুল স্পেশাল অফিসার ইন এডুকেশন ছিল। তো আরো উনার সাংস্কৃতিক এবং সাহিত্য সংস্কৃতির সাথে উনার যথেষ্ট যোগাযোগ ছিল,
শিক্ষা জগতের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠ পারিবারিক।
হ্যাঁ,
হাবিবুল্লাহ বাহার চৌধুরী কলেজ যেটা
ঢাকায় কলেজ আছে উনার নামে হাবিবুল্লাহ বাহার কলেজ, সেটা আবার এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলে। যাই হোক, আমার ফুফু শামসুল নারায়ণ আহমদ উনি লেডি ব্রেমন কলেজের উনি বাংলার হেড ছিলেন ব্রিটিশ আমলে। তো যাই হোক, তো সেই জন্যে এইসব ডকুমেন্টারি কিছু করা হলো আর কি। এবং এই দুটো ডকুমেন্টারি আমার মায়ের এবং বেগম রোকেয়ার করার পরে আমি আমার জিনাল ওসমানের উপর একটা ডকুমেন্টারি করেছি।
এখন আমি আপনার কাছ থেকে আপনার কথা কিছু শুনতে চাই। যেমন আমার মনে আছে আমি যখন প্রিয়নাথ হাই স্কুলে ক্লাস 5 বা 6 এ পড়ি, আমার সহপাঠী ছিলেন এখনো আছেন আমাদের কবি বেগম সুফিয়া কামালের জ্যেষ্ঠ পুত্র শামীম, আমার সহপাঠী ছিলেন। তো আমরা একবার তখন ক্লাস 5-6 এ পড়ি বোধ হয়, রাজারবাগ পুলিশ স্টেশনের কাছাকাছি আপনাদের বাড়ির পিছন দিককার বারান্দায় আপনি দাঁড়িয়েছিলেন এবং শামীম আপনার সঙ্গে কথা বলছিলেন। সেই প্রথম আমি আপনাকে দেখি, আপনার সঙ্গে প্রথম আলাপ হয় এবং জানতে পারি যে আপনি তখন রেডিওতে অনুষ্ঠান করেন। আপনার বয়স তখন কিশোর,
তখন স্কুলের ছাত্র, ক্লাস নিচে পড়তো। রেডিও পাকিস্তান তখন নাজিমউদ্দিন রোডে স্টুডিও, ওখানে আমরা বাচ্চাদের প্রোগ্রাম করতাম, খেলাঘর করতাম, আবৃত্তি করতাম, বাচ্চাদের নাটক করতাম, সেই থেকেই তো শুরু। 1949 এর কথা বলছেন
আপনি, তখন শুরু করেছিলেন, শামীমও তখন শুরু করেছিল এবং আমি শুরু করি তার অনেক পরে 60-এর দশকের ইয়ে করাচিতে, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন। তো সেদিনকার কিছু স্মৃতিচারণ করবেন?
আমরা তো এই ওখানে যেতাম, বিশেষ করে শুক্রবার বা রোববার এইসব দিনে আমাদের সাধারণত যেতে হতো, ওই সময়কার কথা বলছি। তখন বাচ্চারা আমরা কয়েকজন ছিলাম, শামীম ছিল, আব্দুল কাদের ভুঁইয়া ছিল, আব্দুল নূর ছিল, আমার বোন সেলিনা আর জামান পরবর্তী নাম যেটা হলো তার বিয়ের পরে, এরা সবাই ছিল, হাসিনা ওয়ার্দা বলে একজন ছিল, এরা আমরা সবাই, এরা এখন আর কেউ রেডিওর সঙ্গে যুক্ত নয়, তবে আমি সেই তখন থেকে যে শুরু করেছি। তারপরে আবার এই নাজিমুদ্দিন রোড থেকে পরে শাহবাগে যেখানে হোটেলটা, বড় হোটেলটা আছে তার পাশেই, সেখানে স্টুডিও মুভ করলো, ছোটার স্টুডিও সেখানে হলো, সেখানে নাটক করতাম, প্রোগ্রাম করতাম, তারপরে নিউজ পড়তাম, নিউজ ট্রান্সলেট করতাম, তারপরে এসে গেল টেলিভিশন, টেলিভিশনে এসে গেল ষাটের দশকের 25th December 1964, তারপরে টেলিভিশনে নিউজ এর নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতাম, নানান রকম প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রামও করতাম, ইন্টারভিউ নিতাম।
আপনি মঞ্চ নাটকও তো করেছেন তাই না?
মঞ্চ নাটক করেছি, মুনি চৌধুরী, নূর মোমেন, আশারিদ নেশাই, কেনা তখন ডিরেক্টর ছিলেন আমাদের ইউনিভার্সিটির নাটকে।
তো আপনার সঙ্গে এই আলাপচারিতায় আপনার এমন কোন দিক যেটা আপনি বলতে চাইবেন আমাদের দর্শক শ্রোতাদেরকে?
দেখুন, আমার একটা সম্প্রতি আমার একটা আমার উপরে একটা ডকুমেন্টারি হয়েছে, গেমস বাংলাদেশ বলে ইয়াং কিছু ছেলে মেয়েদের একটা গ্রুপ আছে, তারা এইসব করে, সেখানে অনেক কিছুই আমার লাইফের, সে নাটকের দিক বলেন, টেলিভিশনের দিক বলেন, রেডিওর দিক বলেন, এইগুলো সবকিছু আছে। তবে একটা জিনিস আমার মনে থাকবে, সেটা হচ্ছে একাত্তরের কথা। একাত্তরের যখন টেলিভিশন আমরা করছিলাম, তখন ওই সব ইয়াহিয়া খান তো বন্ধ করে দিল, অ্যাসেম্বলি বন্ধ করে দিল 1 তারিখে, তারপরে তো সে পুরো মার্চ মাসটা তো অনেক কিছু হলো। তা আমরা 3 তারিখে বঙ্গবন্ধুর কাছে গেলাম রাত্রে বেলা, কার্ফিউ আওয়ার্স এর নিউজ ইউনিট থেকে। তো সেখানে হুমায়ুন চৌধুরী ছিল, আরো অনেকে ছিল, তো আমরা ওখানে গেলাম, গিয়ে ওনাকে ওনার সঙ্গে দেখা করতে গেলাম যে আমরা কি করবো, আমরা তো চালাচ্ছি, বাংলাদেশের যত রকম খবর আছে, যত রকম সমস্যা আছে সবকিছু তুলে ধরছি, এবং ইয়াহিয়া খান কি বলছে না বলছে এসবের কনটেক্সট যা আসছে সবই আমরা করেছি। তো তখন বঙ্গবন্ধু, আমি এখন গেলাম ওনার 32 নম্বর বাড়িতে, তখন ওনার বাদিকের রুমটাতে দেখলাম উনি এবং তাজউদ্দিন সাহেব এবং মনসুর আলী সাহেব ওনারা দাঁড়িয়ে টেলিফোন কথা বলছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বলছেন যে কোর্ট পোর্ট এয়ারপোর্ট সব বন্ধ করে দাও। তো তখন কোর্ট পোর্ট পোর্ট মানে হচ্ছে চিরগঙ্গা খুললা, ওই টেলিফোনটা তখন সেখানে, ওনারা কেউ কিন্তু বসে নেই, সব তিনজনই দাঁড়িয়ে আছে ওই রুমটার মধ্যে, ঢুকলেই বা হাতের রুম। তারপরে একটু পরে আমাদের দিকে আসলেন, এসে বললেন তোরা তো আমার হীরা চুনি পান না, কন্টিনিউ দিস স্ট্রাগল ইভেন ইফ আই এম নট দেয়ার। তো তারপরে উনি বললেন যে আমি তো ইউডিআই করে দিলাম, ইউডিআই মানে ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, 3 তারিখ রাত্রে 10টার পরে এই কথা বলেছে। তা আমরা তো পরে চলে যখন গেলাম, ভাবলাম যে কি হবে পরের দিন, কোথায় বোমা মারবে না কি হবে ক্যান্টনমেন্ট থেকে, তো সেসব কিছু হলো না। উনি মিন করেছেন যে অসহযোগ আন্দোলন যেটা উনি করছিলেন সেসবের নানান রকম নির্দেশনা উনি দিয়েছিলেন পরের দিন। যাই হোক, এ তো অনেক কথা। তারপরে প্রতিদিন ওখানে যেতাম, আমরা খবর খবর এগুলো বলতাম।
সাহেব, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, করতে হবে, তো শেষ পর্বে এইটুকু দর্শক শ্রোতাদেরকে আমি জানাতে চাই যে আমাদের কাছে একটা আমাদের সংগ্রহে একটা টেপ ছিল, যে টেপের মধ্যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এখানে উনি যখন ওয়াশিংটনে এসেছিলেন সে সময়ে, এবং সেটি আমি বাংলাদেশের রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ওনার হাতে আমি ওই টেপটা অর্পণ করেছিলাম, এবং তিনি আমাকে কথা দিয়েছিলেন এবং পরবর্তীকালে আমাকে জানিয়েছিলেন যে সেই টেপটি বঙ্গবন্ধু জাদুঘরে ঢাকায় রাখা আছে। ওই টেপটা আপনার, আমি জানি না আপনি জানতেন কিনা আজকে,
আমি জানতাম না ওই টেপটা আমার কাছে, টেপের কোনো কপি
তো না, ওইটা আমি দিয়েছিলাম রাষ্ট্রদূতকে, আমার উনি একটা চিঠিও দিয়েছিলেন। তো আমরা চাই দর্শক শ্রোতা সবার তরফ থেকে, আমাদের তরফ থেকে, যে আপনি দশকের পর দশক মিডিয়া জগতে যেরকম উজ্জ্বল নক্ষত্র হিসেবে জনগণনন্দিত অবস্থানে বিরাজমান ছিলেন, রয়েছেন, থাকবেন আমৃত্যু, এই প্রার্থনার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানছি এখানেই। আপনি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিলেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমার এই অনুষ্ঠান উপস্থাপনায়, প্রযোজনায় এবং আয়োজনে এবং সম্পাদনায় আমার সহকর্মী সঞ্জনা ফিরোজ আমাকে সহযোগিতা করলেন। সঞ্জনার প্রতি আমার কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। আজ এ পর্যন্ত, ইসলাম আলাইকুম।
আপনি ভালো থাকেন, নিরাপদ থাকেন এবং আমার পুরনো সহকর্মীরা সকলেই যাতে ভালো থাকে তাদের জন্য দোয়া করি।
থ্যাংক ইউ।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খেলার খবরে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর, রবিন ভাই। কেমন আছেন রবিন ভাই?
হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
ভালো আছি। ক্রিকেটে একটা ঘটনা, সাম্প্রতিক একটা ঘটনা যেটা উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে যে পুনাতে জন্ম হয়েছিল কিন্তু পরে তাকে অ্যাডপ্ট করা হয়, অস্ট্রেলিয়াতে তিনি পরে চলে যান কিছুদিন, কয়েক বছর আমেরিকায়, তারপরে অস্ট্রেলিয়াতে এক দম্পতির পরিবারে বড় হন তিনি এবং একসময় তিনি অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেট দলের, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। কিন্তু জন্ম হয়েছিল কিন্তু তার পুনাতে, ভারতের পুনাতে, এবং তার বাবা মা ভারতীয় ছিলেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার যিনি 1000 রান এবং 100 উইকেট প্রথম নেয়ার সৌভাগ্য হয়েছিল তার। অসাধারণ অলরাউন্ডার এই ক্রিকেটারের নাম লিসা স্টেলেকার। তার নাম অতি সম্প্রতি ICC হল অফ ফেম, সেখানে তার নাম যুক্ত হয়েছে। লিসা স্টেলেকারের জীবনের গল্প একটা অসাধারণ গল্প, যে পুনাতে কিভাবে তিনি জন্মগ্রহণ করলেন কিন্তু অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তার ক্রিকেট ক্যারিয়ার এবং এখন ICC হল অফ ফেমে তার নাম যুক্ত হয়েছে। রবিন ভাই, এই অসাধারণ খেলোয়াড় সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
লিসা স্টেলেকার সত্যি একটা, কি বলবো, ইন্সপিরেশনাল নেম। কেননা লিসা স্টেলেকার কিন্তু আপনার তিনটি দেশে বাস করেছে। ও শুধু ইন্ডিয়াতে তার জন্ম না, তারপরে কিন্তু কিছুদিন আমেরিকাতেও ছিল, মিশিগানে ছিল। তারপরের দিকে লিসা স্টেলেকার গিয়ে তার ফাইনাল ডেস্টিনেশন ছিল অস্ট্রেলিয়াতে, এবং সেখানে শুধু ক্রিকেটের মহিলার স্পিয়ারে না, শুধু সেখানে না, অন্যান্য দিক থেকে চিন্তা করলে মনে হয় তার ইন্ডাক্টি, তার ইন্ডাকশন ইনটু দ্য হল অফ ফেম ইজ নট পিওরলি বাই চান্স। শি ইজ এ রিমার্কেবল ট্যালেন্টেড প্লেয়ার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনিবডি হু সিন হার বলবে যে শি ইজ অলসো ভেরি পার্সোনেবল, ভেরি লাইকেবল টু লুক অ্যাট অলসো। সো অ্যাট দ্য সেম টাইম লিসা, তার প্রথম নাম ছিল লাইলা, কারণ তার বাবা মা কিন্তু দে হ্যাড চোজেন অ্যান অল্টারনেট চাইল্ড আর্লিয়ার দেন তাদের প্রথম চাইল্ডটা ছিল একটা মেয়ে, এবং তাকে কাপল করার জন্য তারা ডিসিশন নিয়েছিল যে তারা একটা ছেলেকে নেবে, কিন্তু সেই ছেলেকে পায়নি, অ্যান্ড দে ওয়ার অ্যাবাউট টু লিভ। এবং সেই বিবেচনা চিন্তা করে তারা কিন্তু লাস্ট মিনিট একটা কি বলবো রিসোর্ট হিসেবে নিয়ে তার ডিসাইড করলো যে না, আরেকটা বাচ্চাকে দেখে যাবে। অ্যান্ড দে ওয়েন দে স দেন লাইলা, হুজ নেম কেম টু বি নোন লেটার অ্যাজ লিসা, লিসাকে দেখে, তার ওয়াইড আইড লুকস দেখে, দে ফেল ইন লাভ উইথ দ্য চাইল্ড। তো সেই থেকে কিন্তু লিসা স্টেলেকারের নাম এত সবাই ঘরে ঘরে চিনল, এবং সার্বিকভাবে ক্রিকেটের দুনিয়াতে, ক্রিকেটের ওয়ার্ল্ডে তার নাম কিন্তু একেবারে মেমোরেবল হয়ে থাকছে। তার পারফরমেন্সেস গুলো তো অতি চমৎকার। শুধু আপনার বিবেচনা করা যায় যে সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, তার নাম ছিল সত্যি প্রশংসনীয়, তার রেপুটেশন ছিল সত্যি অভাবনীয়।
এবং আরেকটা জিনিস, যে অস্ট্রেলিয়ার মতো একটা ক্রিকেট দল, সেইখানে এই ভারতীয় বংশোদ্ভূত একজন খেলোয়াড় অধিনায়ক হওয়া, মানে দলে জায়গা পাওয়াই কঠিন, সেখানে অধিনায়ক হওয়া, সেটা কিন্তু একটা মানে বিশেষ ঘটনা। এবং অনুপ্রেরণা তো অবশ্যই শুধু ক্রিকেটের জন্য না, সারা বিশ্বের স্পোর্টিং ওয়ার্ল্ড, ফুটবল হোক যে কোনো খেলাই হোক, সবকিছুতেই কিন্তু একজন অনুপ্রেরণা হিসেবে, যে একটা মেয়ে তার জন্ম হলো ভারতে এবং তারপর অ্যাডপ্টেড হয়ে সে অস্ট্রেলিয়াতে বড় হলো এবং তারপর সে সেই দেশের, মানে অস্ট্রেলিয়া হচ্ছে মেয়েদের ক্রিকেটেও একটা সবচেয়ে শক্তিশালী দল বলা যেতে পারে, তারা বারবার বিশ্বকাপ জিতেছে। এবং লিসা স্টালেকার তিনি যেদিন অবসর নিলেন তার আগের দিনও কিন্তু তিনি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন, অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন এবং সেখানে উইকেট নিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করে তিনি জিতেছেন। এবং যেইভাবে তিনি অফ স্পিন করেন এবং যেইভাবে ডানহাতি অফ স্পিন এবং যেইভাবে ব্যাট করেন, এবং তিনি যখন নাকি প্রথম টেস্ট অভিষেক হয় তার 2003 সালে সম্ভবত, এবং সেটা হয় ব্রিটেনে ইংল্যান্ডে, সেখানে কিন্তু তিনি দ্বিতীয় ইনিংসে আমার যতদূর মনে পড়ে তিনি 120 রানে অপরাজিত ছিলেন এবং সেটা তার ক্রিকেট ক্যারিয়ারের একটা অসাধারণ ইনিংস ছিল। মানে টেস্ট অভিষেকেই, টেস্ট ডেবুতেই তিনি 120 রানের অপরাজিত ইনিংস খেলেছেন, এই রকম অসাধারণ একটা ক্যারিয়ার তার। এবং ফিল্ডার হিসাবে তিনি যেই সব ফিল্ড স্কিল যেগুলো তার দেখিয়েছেন, যেইভাবে অবিশ্বাস্য সব ক্যাচ তিনি ধরেন, সব মিলে কিন্তু এই রকম টোটাল ক্রিকেটার পুরুষদের ক্রিকেটেও কিন্তু খুব কম আছে।
একেবারে ভালো কথা বলেছেন। দেখেন, আমরা দেখেছি ক্রিকেটে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অস্ট্রেলিয়াতে আপনার ক্যাপ্টেন যারা হয়ে থাকে, সাধারণত এই পর্যন্ত যারা হয়েছে তারা কিন্তু নন হোয়াইট, আমার জানা মতে তেমন কেউ নাম করতে পারেনি। সেখানে লিসা স্টালেকার তার নাম যেভাবে তার এনগ্রেভ করে ফেলেছে সেটা দেখার মতন। এবং আমি বলবো যে দেখেন, এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন মনে করছি যে আমাদের বাংলাদেশি মেয়েরা যেভাবে খেলছে, বাংলাদেশি মেয়েরা যে তাদের যে স্কোপ আছে ইম্প্রুভ করার জন্য, এটা একটা ভালো প্রমাণ এবং ভালো এক্সাম্পল। এটাই এর থেকে আমরা মনে করি যে আমাদের ফিউচারে, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটে, যা কিনা আমাদের তেমন ব্যাকগ্রাউন্ড এত ফর্ম ভাবে ছিল না, তার সত্ত্বেও যে আমরা ভালো খেলছি, এই থেকে আমাদের অনুপ্রেরণা আমাদেরকে যোগাবে।
সবশেষে শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট, মেয়েদের ক্রিকেট শুধু না, মেয়েদের ফুটবলে বিশেষ করে অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব-১৯ যে মেয়েরা ফুটবল খেলছে বাংলাদেশে, তারা যেইভাবে এশিয়ার ফুটবল জগতে যেইভাবে সাফল্য দেখিয়েছে, শিরোপা জিতেছে, কোনো কোনো দলকে তারা 15টা, 16টা, 17টা করে গোল দিয়েছে, অবিশ্বাস্য যে রকম খেলা খেলছে তারা, সেই ধারাবাহিকতা যদি তারা রাখতে পারে তাহলে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও বাংলাদেশের নাম, মেয়েদের ফুটবলে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। এবং লিসার মতো খেলোয়াড় নিশ্চয়ই বাংলাদেশেও আছে, বাংলাদেশেরও এই ধরনের খেলোয়াড়কে তুলে আনতে হবে এবং তাদেরকে ধারাবাহিকতা রক্ষা করে তাদেরকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত তাদেরকে সহযোগিতা করতে হবে। সেটা যদি করা যায় তাহলে এই লিসা হয়তো ভারতে বড় হলে হয়তো তেমন কিছুই হয়তো হতেন না, অথচ অস্ট্রেলিয়াতে তিনি যেভাবে প্রথমে এলাকার ক্রিকেট দলে খেললেন এবং তারপরে আস্তে আস্তে ক্রমশ সারা বিশ্বের একটা উজ্জ্বল ক্রিকেটার হিসেবে তিনি নিজেকে পরিচিত করলেন, সেটা কিন্তু বাংলাদেশেও ঘটতে পারে। এগুলো হচ্ছে সহযোগিতাটা পেলে, যদি মেন্টরিংটা ঠিক মতো হয়, কোচিংটা ঠিক মতো হয়, তাহলেই কিন্তু এটা বাংলাদেশের পক্ষেও সম্ভব।
হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখেন, একই কথা আমি বলতে চাই যে একটু বাড়িয়ে, এটা কিন্তু সত্যি যে আমরা যদি চাই, আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেশন যদি ভালো থাকে, তাতেই কিন্তু আমাদের ভবিষ্যৎও খুব সুন্দর হবে।
রবীন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a little slower, and we use words and phrases especially written for people learning English. Today on the program, Susan Shand brings us a story on Mexico's fight against obesity. Obesity is the condition of being medically overweight. Jill Robbins brings us the education report. I will bring you this week's words and their stories. Finally, we will end our 30 minutes together with Steve Ember and the making of a nation. Now, let's hear from Susan Shand.
Several Mexican states have proposed or approved bans on junk food sales to children. The country has one of the highest rates of childhood obesity, as well as a high rate of death for young people. The Gulf Coast state of Tabasco passed restrictions on the sale of sugary bottled drinks and snacks that are high in carbohydrates. Lawmakers in several other states have introduced bills to do the same. Most of the bans would stop the sale of junk food to young people unless their parent is present. In the northern state of Chihuahua, Representative Rene Frias introduced a bill to guarantee our children and youths a healthier diet and to fight obesity. The bill has not yet been voted on. In Mexico City, Mayor Claudia Sheinbaum said earlier this month that leaders there are working to put together similar laws. The issue has become important because of the coronavirus pandemic. Mexico has the third highest confirmed COVID-19 deaths in the world, behind the United States and Brazil. The government has said that high blood pressure and obesity are the main conditions that may have caused the disease to become more severe. But what exactly is junk food? That is the main problem for the writers of the new laws. Oaxaca is still working on its list, mostly because there are a lot of traditional Mexican foods that have a lot of sugar, salt, and calories. The lawmakers want to avoid banning traditional sweet foods. Instead, they have blamed packaged foods made by major international companies. The UN Children's Fund says child obesity is a health emergency in Mexico. It says the country's children have the highest rate in the world of junk food eating. Many young people there get 40% of their total calories from junk food. I'm Susan Shand.
And now, Dr. Jill with the Education Report.
Teachers everywhere are facing the new school term with one big problem: how to teach students safely in the middle of a worldwide pandemic. Hamisu Hamisa Haruna teaches English at Al-Kalam University in Katsina, Nigeria. He says that when the pandemic came, he did not hesitate or slow down to make changes to the way he was teaching.
I believe with one thing, that everything imaginable is attainable. and there is no word impossible. What matters is trying. You try and try until you get the right thing. So although progress is coming steadily, but surely nothing is impossible for me.
Haruna added that he told other educators about online programs, occupational training, and conferences to help them move their teaching online. He himself learned new skills from the U.S. State Department's e-teacher program. It offers free online classes for teachers outside the United States in cooperation with U.S. colleges and universities. One of the biggest problems with going online in Nigeria is the cost of data for cellular phone users.
And in order to come up with a solution to the problem of that high cost of data, we usually use WhatsApp platform by recording our lectures and sending the lecture to them.
Haruna said that after teachers record two lectures and publish the recordings online, they often use video conferencing to talk with students. Haruna reports that both students and their parents have reacted well to this method of teaching. Another teacher who took part in the e-teacher program is Egypt's Shireen Mohammed. She records her classes by using an interactive device at school. Then, students have two ways to get the teaching materials. They can watch them on YouTube, or for those lacking an internet connection, the school provides a compact disc, CD, or a data storage device with the recordings. To make sure her students are learning, Mohammed says they have to take tests that she creates on the KIA website or on Quizlet. Yet she warns that it is not wise to only use these online platforms.
I think it will be very difficult to make some assessment for my students. They must have some exams, real exams, to evaluate their progress. How can I evaluate it online? It will be very difficult.
In the Philippines, the new school term has been delayed until October 5th. Glenn Cortezano teaches at the Los Baños campus of Laguna State Polytechnic University. She said she led an online class to help teachers move to the new normal.
We know that learning should never stop, right? And we should always find ways. We always find ways, even we cannot meet face to face.
Cortezano is part of a team of curriculum checkers. They examined the education program of all the teachers. The biggest problem, Cortezano says, is organizing classes that require special skills or equipment.
How about the physical education subject? How can you teach swimming? How can you teach sports, dancing?
Glenn Cortezano, Shireen Mohammed, and Hamisa Haruna have all completed the U.S. State Department's e-teacher program. They lead training programs on using technology for teaching online. For more information on the next 8-week summer program and events in the coming year, contact the U.S. Embassy near you. I'm Jill Robbins.
And now, words in their stories from VOA Learning English. Today, we go back to school. We will talk about two terms from science class. Both are tests. But don't worry, you will not be tested at the end of the program. The first term is litmus test. The second is acid test. In science, we use both to determine the chemical makeup of something. In conversation, we use them to determine other things. One identifies where something belongs or whether it is acceptable. The other determines if something is real or good. But before we tell you which is which, let's talk about their meanings. First, litmus test. Now, you may remember doing experiments with litmus paper in a high school science class. Litmus paper is used to identify whether a solution is an acid or a base. The Merriam-Webster website says scientists have long known that litmus paper turns red in acidic solutions and blue in alkaline or base solutions. In fact, scientists have been performing tests with litmus paper since the 14th century. Litmus itself comes from lichen, a small plant that grows on rocks and trees. Today, many English speakers use the term litmus test in conversations. To them, it means something you use to judge whether someone or something is acceptable. So a litmus test is a kind of sign or indicator. It helps you identify in which category something belongs or in which direction something will go. It helps you group things together. Here's an example. A friend of mine has a single litmus test for dating, her dog. Her dog must like the man, and he must like the dog. After several failed relationships, she found this litmus test to be the one sure indicator of a good fit. Our second scientific expression is acid test. Such a test proves the value, quality, or truth of something. An acid test can take many forms. It can be an important job or a difficult situation. It shows if someone or something is good enough to succeed. For example, beating the national champions was the acid test for the basketball team. It showed the team's players they were better than the champs, even for only one game. An acid test can also find out whether something is as good as people say it is, whether it works, or whether it is true. For example, a restaurant may look nice, but will people eat the food? Good question. That is the acid test. An acid test also can test the value of something. For example, I wanted to take an online writing program, but I wasn't sure if it was worth the money. Then I found out that 80% of the people who took the class got a book deal. That was enough of an acid test for me. The term acid test also comes from an experiment, one involving gold. Some people say it dates back to the use of nitric acid to determine the gold content of jewelry. So those are the two tests, litmus and acid. But don't mix them up. They are different. A litmus test determines how to categorize something. In other words, where does it fit? An acid test determines if something is real, valid, or high quality. Let's go back to our dog example. When choosing a partner, the woman's litmus test is her dog. That puts the man in one of two groups, the she will date him category or the she will not date him category. But this does not really prove if he is a good choice. So it is not an acid test. The man never said he would be the perfect partner for her, so his validity is not being tested. And he might be a perfectly good partner for someone else, someone who doesn't like dogs. And that's Words and Their Stories. Until next time, I'm Ana Mateo.
I kept my eyes open and tried to see the point instead of what went on in front of me. I kept what moved me, forgot about the rest. I took my young imagination to the acid test. It was easy then.
VOA Learning English. Welcome to The Making of a Nation, American History in Special English. I'm Steve Ember. In May of 1787, a group of America's early leaders met in Philadelphia, Pennsylvania, to amend the Articles of Confederation. That document established a loose union of the 13 states. Instead, the leaders wrote a completely new constitution. They created America's system of government and recognized the rights of its citizens. Last week, we discussed the way the delegates agreed that states would be represented in the national government. There would be two houses in the legislature. In one house, the House of Representatives, the number of representatives from each state would depend on the state's population. In the other house, the Senate, all states would have an equal number of representatives. The agreement on representation was known as the Great Compromise. Not all the delegates in Philadelphia were pleased with it, but it saved the convention from failure. The debate on representation in the House raised an important issue. No one wanted to talk about it, but all the delegates knew they had to discuss it. The issue was slavery. There were thousands of slaves in the United States in 1787. Most of them were in southern states. But there were many slaves in the north, too. And northern ship owners made a lot of money by importing slaves from Africa. A modern-day Supreme Court Justice, Clarence Thomas, came from a family whose ancestors included slaves. Justice Thomas says slavery made no sense in America.
How can you have a free country with slaves? We understood that. It's a contradiction. It contradicts the very founding premise of the country.
The Articles of Confederation said nothing about slavery. Each state could decide to allow it or not. Massachusetts, for example, made slavery illegal. Nine other states stopped importing new slaves. Only three states, Georgia, North Carolina, and South Carolina, continued to import slaves. The issue was never easy to discuss. Some of the most important men in America, including George Washington and James Madison, owned slaves. No one wanted to insult these men, yet the delegates at the convention had to make some decisions about slavery. Slavery affected laws on trade and taxes, as well as the question of representation in Congress. If the number of representatives in the House was based on a state's population, who would you count? Would you count just free people, or would you count slaves too? Akhil Reed Amar, a professor of law and political science at Yale University, calls slavery the original sin of America's founders.
They inherited it, to be sure, and they worried about it, but not enough.
During the debate, some delegates argued that slaves were property and should not be counted for purposes of representation. Others argued that slaves were people and should be counted with everyone else. Governor Morris of Pennsylvania made an angry speech. He denounced slavery as an evil institution. Charles Pinckney of South Carolina defended the existence of slavery in the United States. In all ages, he said, one half of mankind have been slaves. George Mason of Virginia, a slave owner, wanted to free all slaves. He said Virginia attempted to do that when it was a British colony, but that the British government refused. He blamed the problem on British businessmen who made money from slavery. Other delegates rose to denounce or defend slavery, but no one at the convention had the power to rule on whether slavery was right or wrong. Everyone knew the convention would fail if they tried to write a constitution that banned slavery. The southern states would never accept it. They would refuse to be part of the United States. Rufus King of Massachusetts said, "The convention should consider slavery only as a political matter." And that was what happened. The delegates accepted several political compromises on the issue. James Wilson of Pennsylvania, for example, proposed a method of counting each state's population for purposes of representation. All white people and other free citizens would be counted as one person each. Every five slaves would be counted only as three people. This was called the three-fifths rule. The delegates accepted it. The word slave was never used in the Constitution. The document simply used the words all other persons. The three-fifths rule remained the law until the 14th Amendment to the Constitution came into effect in 1868. Alexander Hamilton said the three-fifths compromise was necessary. Without it, he said, no union could possibly have been formed. Slavery also became an issue when the delegates began discussing the powers of the national legislature. Once again, the delegates asked, are slaves people or are they property? The answer would affect import taxes and the growth of new states. The delegates accepted several compromises on these questions, too. They agreed that the Treasury could collect a tax of $10 for every imported slave. They also agreed that slaves could be imported until 1808. Then, no new slaves could be brought into the country. Until then, each state had the power to make its own decisions about slavery. After 1808, the national government would make all the decisions. Constitutional law professor Akhil Reed Amar says that agreement is where the delegates went wrong.
What was the founders' biggest mistake? Not that they didn't get rid of slavery immediately. It was already a part of their world. It would have been difficult to get rid of slavery immediately. But what they didn't do is come up with a long-term plan to get rid of slavery eventually.
Debate on the Constitution continued through the summer of 1787. At the same time, some of the delegates raised an important question. Once the document was written, who would approve it? The state legislatures? The people? Or, as Governor Morris proposed, one big national convention? Elbridge Gerry opposed giving that power to the people. The people, he said, have the wildest ideas of government in the world. James Madison disagreed. He believed the people must ratify their new plan of government. Madison considered the difference between a system founded on the legislatures only and one founded on the people to be the true difference between a league or treaty and a constitution. When the debate was over, the delegates agreed that the people should ratify the new constitution through conventions held in each state. Justice Clarence Thomas and law professor Akhil Reed Amar have described this agreement as one of the most remarkable parts of the convention.
You think of the going to Washington and trying to get him to leave Mount Vernon, and he doesn't want to leave because he's finally back home. He'd been away over 4 years, and he didn't want to leave. And he goes to Philadelphia, and they do it. They come up with this document, 4 months, and now you have it. It's going to the Congress, and it's going to be sent to the people, too.
To the people.
To the people, amazing. To ratify.
Amazing.
Finally, the delegates had to decide how many yes votes by states would be needed to ratify the Constitution. Any changes to the Articles of Confederation needed ratification by all 13 states. The Philadelphia Convention was called only to change those articles, not to replace them. So all 13 states would have to approve. But several delegates said this would be impossible. After all, Rhode Island never sent a representative to Philadelphia. That state was sure to reject the Constitution. Also, as everyone knew, the Philadelphia Convention went far past the point of changing the Articles of Confederation. The delegates wrote a completely new plan of government. But that meant they could agree to accept ratification by fewer than 13 states. Delegates who supported a strong central government wanted to quickly put the question to a vote. How many states were needed to ratify? By the end of the day, the convention had not decided. But early the next day, the delegates voted, and the number they agreed on was 9. The convention in Philadelphia was nearing the end of its work. The delegates needed only to write out their agreements in final form and sign the document.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. You can find more stories on the Learning English website at learningenglish.voanews.com. Thanks for joining us. I'm Ana Mateo.